আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশের রাত 10টা এবং ভারতের রাত 9:30। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
এই সপ্তাহের গোড়ার দিকে বিশ্বব্যাংক $480 মিলিয়ন রোহিঙ্গাদের সহায়তায় অনুদান প্রদানের ঘোষণা দিয়েছে।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে পশ্চিমবঙ্গ সরকার ব্যয় হ্রাসে উদ্যোগী হয়েছে।
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত আয়োজন কলিন শো আলাপন। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেলিম হোসেন। বিদেশে বিপুল সম্পদের হিসেব দিতে না পারায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে 10 বছরের জেল এবং 10.5 মিলিয়ন বা 10,50,00,000 জরিমানা করেছে দুর্নীতি দমন আদালত। তার কন্যা মরিয়াম নওয়াজকে 7 বছরের জেল এবং $25,00,000 জরিমানা করা হয়েছে। সরকারি আইনজীবী মুজাফফর আব্বাসী সাংবাদিকদেরকে বলেছেন তার সম্পদ সরকারি কবজায় নেওয়ার আদেশ দিয়েছে আদালত। ওইসব সম্পত্তির কিছু অংশ লন্ডনেও রয়েছে। নওয়াজ শরীফ এবং মরিয়াম লন্ডনে অবস্থান করছেন, সেখানে তার স্ত্রী কুলসুমের ক্যান্সার চিকিৎসা চলছে। শরীফের ছোট ভাই শেহবাজ, তার দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বে দিচ্ছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, দেশের রাজনীতির ইতিহাসের কালো অধ্যায় এখন। 2017 সালে দুর্নীতির অভিযোগে আদালতের রায়ে নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল। যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানির ওপর 25% শুল্ক শুক্রবার থেকে কার্যকর শুরু হয়েছে। চীনা পণ্য আমদানির ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিপরীতে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে চীন। প্রেসিডেন্ট ট্রাম্প 800 চীনা পণ্যের ওপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত দিয়েছিলেন এর আগেই। বাণিজ্য সংক্রান্ত বিষয়ে ওয়াশিংটনের মনোভাবের কড়া সমালোচনা করে আসছিল চীন অনেক আগে থেকেই। চীনের $3,400 কোটি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের কড়া জবাব দেবে চীন, এমন হুমকি দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেং বলেছেন, চীন যুক্তরাষ্ট্রের কোনো হুমকি বা ব্ল্যাকমেইলের কাছে মাথা নোয়াবে না। কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাসকারী মিয়ানমার থেকে প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার জন্য এশিয়ান উন্নয়ন ব্যাংক প্রতিশ্রুত $200 মিলিয়ন বা $20 কোটি মধ্যে প্রথম পর্বের $10 কোটি অনুমোদন দিয়েছে। এডিবি প্রেসিডেন্ট তাকেহিতো নাকাও বলেছেন, মানবতার সেবাকে প্রাধান্য দিয়ে এডিবির প্রথম পর্বের বরাদ্দকৃত অর্থের মাধ্যমে খাদ্যাভাব পূরণ, রোগ ও দুর্যোগে বিপর্যস্ত রোহিঙ্গাদের জন্য প্রাথমিক অবকাঠামো এবং প্রয়োজনীয় সেবা দেওয়া হবে। এডিবি কর্তৃপক্ষ জানিয়েছে, অর্থ সহায়তার আবেদন পাওয়ার পরপরই এডিবি দ্রুত জরুরি সহায়তা হিসেবে এই অনুমোদন দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
এই অর্থ রোহিঙ্গাদের জন্য অবকাঠামো নির্মাণ এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্বাস্থ্যসেবা, পয় নিষ্কাশন, পানি সরবরাহ সহ এ জাতীয় কার্যক্রমে অনুদান এবং সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক আরও $100 মিলিয়ন দেবে বলে ঘোষণা দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এই অর্থ চাওয়া হয়েছিল বলে সংস্থাটি জানিয়েছে। এই সপ্তাহের গোড়ার দিকে বিশ্বব্যাংক $480 মিলিয়ন রোহিঙ্গাদের সহায়তায় অনুদান প্রদানের ঘোষণা দিয়েছে এবং প্রথম কিস্তিতে $50 মিলিয়ন অর্থ ছাড়েরও ঘোষণা দেয়। বিশ্বব্যাংকের অনুদানও একইভাবে ব্যয় করা হবে বলে জানানো হয়। গত 31 মে রোহিঙ্গাদের সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন €40 মিলিয়ন অর্থ সহায়তার ঘোষণা দেয়। এশীয় ইউনিয়ন ব্যাংকের প্রেসিডেন্ট বলেছেন, অর্থ সহায়তার ক্ষেত্রে তারা সমন্বয়ের ব্যবস্থা গ্রহণ করেছেন। উল্লেখ্য, গত মার্চ মাসে জাতিসংঘ রোহিঙ্গা শরণার্থীদের জন্য জেনেভায় যে সাহায্য প্রাপ্তির প্রতিশ্রুতি বৈঠক আয়োজন করেছিল, তাতে এবছরের ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গাদের জন্য $951 মিলিয়ন অর্থ সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডিপথেরিয়া ছড়িয়ে পড়েছে এবং এ যাবৎ 44 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
বিশেষজ্ঞরা বলছেন, রোহিঙ্গাদের মাধ্যমে এই রোগটি ফিরে এসেছে। হাম, যক্ষা কিংবা ডিপথেরিয়ার মতো সংক্রামক ব্যাধির টিকা রোহিঙ্গারা নেয়নি বা পায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার খবরে বলা হয়, এ পর্যন্ত এই রোগে 44 জনের মৃত্যু হয়েছে। এরা সবাই মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে 69 জন ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের সাবেক পরিচালক অধ্যাপক মাহমুদ রহমান এই প্রতিনিধিকে বলেন,
আমাদের দেশে তো ডিপথেরিয়া অলমোস্ট চলেই গেছিল, আমাদের জেনারেল পপুলেশনও কিন্তু ডিপথেরিয়া ওরকম নাই। এটা ওই ওদের ওই পপুলেশনটা যেহেতু ইমিউনাইজ ছিল না, এরা আমরা বলি সাসেপ্টেবল পপুলেশন, সুতরাং তাদের ওখানে আউটব্রেকটা হয় এবং ওখানেই কনফাইন ছিল।
কক্সবাজারের সিভিল সার্জন আব্দুল সালাম বলেছেন, টিকা দেওয়ার পর রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডিপথেরিয়ার প্রকোপ অনেকটাই কমেছে, এখন রোহিঙ্গারা নিয়মিতভাবে টিকা নিচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশের রাজশাহী সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নয় নিহত হয়েছেন তিনজন ভারতের নাগরিক। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর আরেকটি রিপোর্ট।
রাজশাহী সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত তিনজনের কেউই বাংলাদেশের নাগরিক নন। ভারতীয় মিডিয়া খবর দিয়েছিল ওরা বাংলাদেশের নাগরিক, কিন্তু রাজশাহী এক বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম আল মাসুদ ইফতেকার জানিয়েছেন, তারা নিশ্চিত নিহতরা বাংলাদেশের নাগরিক নন।
যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের বাংলাদেশের যে বর্ডার কাটাতার যে বেড়া আছে এখান থেকে প্রায় দ্বিতীয় হতে ইন্ডিয়ার ভিতরে এবং ওরা সবাই হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল।
উল্লেখ্য যে গত মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার শেখপাড়া সীমান্ত এলাকায় ধানখেত থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে সুদ এবং আসলের টাকা মেটাতে হিমশিম পশ্চিমবঙ্গ সরকার ব্যয় হ্রাসে উদ্যোগী হয়েছে। এ বিষয়ে মন্ত্রী এবং উচ্চ পদস্থ আমলাদের নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন। দীপঙ্কর চক্রবর্তী কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন।
মুখ্যমন্ত্রী জানান, সরকারি কোষাগারে টাকার যোগান বাড়াতে হবে অযথা খরচ কমিয়ে, তার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছেন তিনি। প্রথমত, সরকারি টেন্ডার ডাকায় স্বচ্ছতা এনে যত বেশি সম্ভব কোম্পানির যোগদান নিশ্চিত করতে হবে, যাতে সবচেয়ে কম মূল্যের টেন্ডার বেছে নেওয়া যায়। এছাড়া সব ক্ষেত্রে বিলাসিত বর্জন করা দরকার, যেমন মন্ত্রী ও আমলাদের ফার্স্ট ক্লাসে ভ্রমণ, পাঁচ তারা হোটেলে থাকা, দামি উপহার দেওয়া নেওয়া, সরকারিভাবে আয়োজিত মধ্যাহ্ন নৈশ ভোজে প্রচুর পদ পরিবেশন ইত্যাদি বন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
খরচা কমাতে হবে, অপচয় বন্ধ করতে হবে, যেখানে প্রয়োজন সেখানে আমরা ইউজ করবো, মানে যেখানে প্রয়োজন নিয়ে আমরা করবো না। অনেক সময় ভুল টেন্ডার, ফল্টি টেন্ডার, টেকনিক্যাল কারণে
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তার কথা অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন, কিন্তু এদিন নবান্নে বৈঠক শেষে ভোজের আসরে মেনুতে অতিরিক্ত পদ ছিল না। বৈঠকের সময়ও চা কফি আর বিস্কুট দিয়ে মন্ত্রী ও আমলাদের আপ্যায়ন করা হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছেলে ধরা সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়বার প্রেক্ষিতে ভারতের বিভিন্ন জায়গায় একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে। এই পরিস্থিতি রোধের জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সরকারকে ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় সরকার, জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উপদেশ দেওয়া হয়েছে ছেলে ধরা সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়ছে কিনা তার উপর নজর রাখতে হবে এবং এর মোকাবিলা করার জন্য দ্রুত উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। যে অঞ্চলগুলিতে এই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা আছে সেগুলি চিহ্নিত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিতে হবে। মানুষের মধ্যে সচেতনতা ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে হবে। মানুষের আস্থা অর্জনের জন্য শিশু চুরি বা অপহরণের অভিযোগের উপযুক্ত তদন্ত করতে হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ অসম, মহারাষ্ট্র, ত্রিপুরা, চেন্নাইয়ের মতো রাজ্যগুলিতে গণপিটুনির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহতও হয়েছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে গুজব ছড়িয়ে পড়া রোখা যায় তার জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার বলে খবর। এবার রাজ্য সরকারগুলিকেও ব্যবস্থা নিতে বলা হলো বলে জানা গেছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করবার আলোচনার অগ্রগতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলছেন। ইতিমধ্যে তিনি বৈঠক করেছেন ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা ও সাবেক গোয়েন্দা প্রধান কিম ইয়ং চোলের সঙ্গে। উত্তর কোরিয়ায় মাইক পম্পেওর এটি তৃতীয় সফর। থাইল্যান্ডের ফুকেট আইল্যান্ডে এক পর্যটক জাহাজ ডুবে অন্তত 30 জন মারা গেছে, নিখোঁজ রয়েছে 29 জন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় সীমান্তের কাছে থামলুয়াং পর্বতের গুহায় 2 সপ্তাহ ধরে আটকে পড়া 12 জন ফুটবল শিক্ষার্থী ও তাদের প্রশিক্ষককে উদ্ধার করতে যাওয়া এক ডুবুরি অক্সিজেনের অভাবে মারা গেছেন। সামারাম পুনাম নামের ওই ডুবুরি একজন সাবেক নেভি সদস্য। জাপানি অ্যাপোকালিপটিক গোষ্ঠীর নেতা এক নেতার ফাঁসি কার্যকর করা হয়েছে। ১৯৯৫ সালে টোকিওর সাবওয়েতে এই গোষ্ঠী মারাত্মক হামলা করে। ছেলে না মেয়ে, বাচ্চা পালনের ক্ষেত্রে কোনটি সহজ? ছেলে, আমেরিকানরা তাই মনে করছেন। মেয়ে সন্তানের তুলনায় ছেলে সন্তান পালন করা অত্যন্ত সহজ। গ্যালুপ জরিপে দেখা গেছে 54% আমেরিকান তাই মনে করছেন, মাত্র 27% মনে করেন কন্যা সন্তান পালনই বেশি সহজ। এই ছিল আজকের বিশ্ব সংবাদের খবরগুলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের তিনটি অঙ্গরাজ্য কেন্টাকি, ইন্ডিয়ানা ও ওহাইওকে কেন্দ্র করে যে মধ্য আমেরিকা বাঙালি সংগঠন গঠিত হয়, সেই 1998 সালে পরবর্তীতে তাদের প্রস্তাব অনুযায়ী বঙ্গমেলা শুরু হয়। আজ থেকে কেন্টাকির লুইভিলে 20তম বঙ্গমেলা শুরু হচ্ছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আনিস আহমেদ। বঙ্গমেলার আয়োজকদের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটি এখন শোনা যাক।
আজ থেকে শুরু হলো 3 দিনব্যাপী বঙ্গমেলা কেন্টাকির লুইভিলে। আমরা কথা বলছি এই বঙ্গমেলার আয়োজনের সঙ্গে যারা জড়িত, তাঁদের সঙ্গে, একজন শিল্পীর সঙ্গেও। আমাদের সঙ্গে রয়েছেন বঙ্গমেলার চেয়ারপারসন জহুরুল করিম, রয়েছেন বঙ্গমেলার সেক্রেটারি জেসমিন আহমেদ, এবং ঢাকা থেকে এসছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নাশিদ কামাল। তা আমরা যতদূর জানি যে বঙ্গমেলা কিংবা যে সংগঠনের মাধ্যমে এই বঙ্গমেলা অনুষ্ঠিত হচ্ছে, মিড আমেরিকা বেঙ্গলি অ্যাসোসিয়েশন বা ম্যাবা, এটি 1998 সালে গঠিত হয়। এবং তার কিছুদিন পর থেকে আমরা লক্ষ্য করছি যে বঙ্গমেলা অনুষ্ঠিত হচ্ছে, এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনারা এই 2018 সালে এসছেন। প্রথমত আমি জনাব জহুরুল করিমের কাছেই জানতে চাই যে এই বঙ্গমেলার উদ্দেশ্য এবং লক্ষ্য কি?
বঙ্গমেলা শুরু হয়েছে 1999-এ। সত্যি বলতে কি, 1998-এ ঘরোয়া একটি অনুষ্ঠানে মিড আমেরিকা বেঙ্গালুরু অ্যাসোসিয়েশন তৈরি হয়, এবং উদ্দেশ্য ছিল একটি ধর্মনিরপেক্ষ সংগঠন হিসাবে বাংলাকে, বাংলার কালচারকে তুলে ধরা হবে প্রবাসীদের মধ্যে, আর বিশেষ করে আমাদের তৃতীয় প্রজন্মের কাছে, যাতে আমাদের সংস্কৃতিকে আমরা জিয়ে রাখতে পারি। এটাই ছিল মূল উদ্দেশ্য। তো তারও 3 বছর আগে তৃণমূল অফ কেন্টাকি নামে একটি সংগঠন তৈরি হয়েছিল 1995 সনে। সেই সভাতেই তৃণমূল প্রস্তাব করল যে আমরা লুইভিলে বঙ্গমেলা করতে চাই, এবং ঠিক সেভাবেই সেই সিদ্ধান্ত গৃহীত হয়, এবং বঙ্গমেলা, প্রথম বঙ্গমেলা 1999-এ এই ঐতিহ্যবাহী অ্যাক্টর্স থিয়েটারই হয়েছিল, যেখানে আজকে আমরা 20তম বঙ্গমেলা করছি।
তাহলে এর লক্ষ্য অর্জনে এ পর্যন্ত বিভিন্ন, আপনি বলেছেন যে 20তম বঙ্গমেলা আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি কিংবা করছি, তো এই লক্ষ্য অর্জনে কতখানি আপনারা সফল হয়েছেন এ পর্যন্ত?
সফলতার মাপকাঠিটা কিন্তু ভিন্ন, এক একজনের কাছে এক এক রকম। আর সফল কি সফল হয়নি তার বিচার কিন্তু করবে দর্শকরা। যেমন আজকে যে অনুষ্ঠান করছি আমরা, তারও বিচারের মালিক কিন্তু দর্শকরা। তো এ পর্যন্ত আমার মনে আছে 2006 যখন আমরা দ্বিতীয়বার লুইভিলে বঙ্গমেলা করি, দর্শকদের এবং যারা পার্টিসিপেট করেছেন সেখানে, প্রত্যেকের কাছে উচ্ছ্বসিত প্রশংসা আমরা পেয়েছি। ঠিক একইভাবে মিড আমেরিকার বিভিন্ন শহরে, যেমন ন্যাশভিলে দুইবার বা তিনবার হয়েছে, প্রত্যেক বাড়ি সুন্দর অনুষ্ঠান হয়েছে। আমরা বাংলাদেশ থেকে, কলকাতা থেকে বিভিন্ন শিল্পী এনেছি, এবং আমাদের যারা লোকাল শিল্পী এবং আমাদের দ্বিতীয় প্রজন্ম যারা, তাদেরকেও হাইলাইট করার চেষ্টা করেছে, এবং তাদেরকে কালচারে নিয়ে আসার চেষ্টা করেছে যে বাংলা কালচারটাকে তারা ধরে রাখুক, আমাদের যে একটা ঐতিহ্য আছে কালচারাল, সেই জিনিসটাকে তারা জানুক এবং বুঝুক। এটাই মূল উদ্দেশ্য, এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে আমরা অনেকটাই সফল কাম হয়েছি সেই উদ্দেশ্যে।
এই মেলা আয়োজনে, যেমনটি গোড়াতেই বলছিলাম যে সেক্রেটারি জেসমিন আহমেদ কল্পনাও আছেন আমাদের সঙ্গে আজকের এই আলোচনায়, এবং আমি যেটা জানতে চাইছি যে এবারকার অনুষ্ঠানের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? আমরা যতদূর জানি যে অনুষ্ঠান সূচি প্রণয়নেও আপনার একটা ভূমিকা ছিল, আপনাদের টিমের ভূমিকা ছিল, তো প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি?
প্রধান বৈশিষ্ট্য এবারকার অনুষ্ঠানের কথা বলছেন?
জি,
আমরা শুক্রবার যেটা করছি এটা আমরা একটু অবাঙালি এবং লোকাল আমেরিকান অডিয়েন্সদের জন্য আমরা একটা শুক্রবার একটা অনুষ্ঠান রেখেছি। এটা ঠিক পুরোপুরি বাংলা অনুষ্ঠান নয়, সেটা আমরা শুরু করব শনিবার সকাল থেকে, শনিবার সারাদিন হবে এবং রবিবার সারাদিন হবে। তো শুক্রবারে আমরা একটু একটু হিন্দি এবং গজল এবং এখানকার অডিয়েন্সকে একটু ক্লাসিক্যাল বেস প্রোগ্রামে ইন্টারেস্টেড করার জন্য আমরা একটা শুক্রবারে একটা অন্যরকম ধাঁচের অনুষ্ঠান করছি। তো শনিবার এবং রবিবারে আমরা ইনভাইটেড আর্টিস্ট আসছেন বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে এবং নর্থ আমেরিকান বিভিন্ন সিটি থেকে লোকাল শিল্পীও আসছেন।
এই যে জেসমিন আহমেদ বললেন যে আজ শুক্রবার যে অনুষ্ঠান হচ্ছে তার একটা অংশ এবং একটা প্রধান অংশই বলা যায় অবাঙালি শ্রোতা দর্শকদের জন্য, এবং অনুষ্ঠান সূচি আমরা যেমনটি দেখেছি সেখানে নানাবিধ জিনিস আছে, ভাঙড়া নাচের কথা আছে, সেখানে বলিউডের ছবির কথা আছে। তা আপনারা কি মনে করেন যে আপনারা আপনাদের যে মূল আদর্শ উদ্দেশ্য ছিল বাঙালি সংস্কৃতি শিল্প সাহিত্যকে সামনে এগিয়ে নেওয়া, সেখান থেকে খানিকটা দূরে সরে যাচ্ছেন?
আমি ঠিক বলবো না যে আমরা দূরে সরে যাচ্ছি। আমি মনে করি আমাদের বাঙালিদের একটি সাংস্কৃতিক ঐতিহ্য আছে, আমাদের সংস্কৃতি অত্যন্ত ধনী এবং শক্তিশালী, এবং ডেফিনেটলি আমরা চাচ্ছি এবং বঙ্গমেলার বড়তম অন্যতম একটা উদ্দেশ্য এই সংস্কৃতিকে সামনে তুলে ধরা এবং এটাকে জিয়ে রাখা। তবে সাথে সাথে এটাও বলতে চাচ্ছি আমরা যে আমার সংস্কৃতি অনেক ধনী, অনেক উঁচু, তার মানে এই নয় যে সংস্কৃতির ব্যাপারে আমরা অন্ধ, অন্য সংস্কৃতিকে আমরা ভালোবাসি না, তাকে পছন্দ করি না। সুতরাং আমরা যেটা চাচ্ছি আমাদের অবাঙালি যারা দর্শক আজকে আসছেন এখানে তারা আমাদেরকে জানবে, আমরাও তাদেরকে জানব, এবং সংস্কৃতিগত যে মিল বা অমিলটা কোথায় আছে আমাদের সেটাও আমরা উপলব্ধি করতে পারব। তো সুতরাং আপনি যেটা বলছেন যে আমাদের উদ্দেশ্য থেকে আমরা একটু দূরে সরে যাচ্ছি, ব্যক্তিগতভাবে আমি মনে করছি এবং আমার বিশ্বাস আপনিও একমত হবেন যে আমরা ঠিক সরে যাচ্ছি না, উই আর ইনক্লুসিভ। আমরা কাউকে এক্সক্লুড করতে চাচ্ছি না, উই ইনক্লুড করতে চাচ্ছি মানুষজনকে, অন্য সংস্কৃতির মানুষকে, যারা আমাদের সংস্কৃতিকে জানুক আমরা তাদেরকে জানি। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম।
হ্যাঁ, সম্ভবত এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে যারা আমরা বিদেশে বসবাস করছি, যুক্তরাষ্ট্রে বসবাস করছি, তারা যে কেবল বাঙালি কিংবা ভারতীয় কিংবা পাকিস্তানি সেটা নয়, আমাদের একটা বৃহত্তর পরিচয় দক্ষিণ এশীয় আমরা, এবং সেখানেই এই বিষয়টি বোধ হয় তাৎপর্যপূর্ণ। তো যেমনটি বলছিলাম যে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শুধু ঢাকা থেকে এসছেন ডক্টর নাশিদ কামাল, তিনি নজরুল গবেষক, অধ্যাপনা করেছেন এবং নজরুল সঙ্গীতের একজন প্রথিতযশা শিল্পী। তো ডক্টর নাশিদ কামাল, আপনার কেমন লাগছে, আপনি কী কী অনুষ্ঠান করছেন একটু যদি আমাদের বলতেন?
আমার তো খুবই ভালো লাগছে, এ ধরনের অনুষ্ঠানে আমার প্রথম আসা, যেখানে আমি উচ্চাঙ্গ সঙ্গীত গাইবার একটা সুযোগ পাচ্ছি। শুক্রবারের যে কথাটি বললেন জেসমিন আহমেদ কল্পনা, যে আমাদের একটি অন্য ধরনের অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমার একটি নিজস্ব পরিবেশনা রয়েছে। আপনারা জানেন আমি ভারতের রাজগুরু পণ্ডিত জসরাজজির কাছ থেকে তালিম নিয়েছি। তো একটি রাগ মেঘ রাগ এবং একটি ইমান রাগের উপর একটা ভজন পরিবেশন করার সুযোগ পাচ্ছি। পরের দিন থাকছে আমার ফুপুর বিখ্যাত ফেরদৌসি রহমানের বিখ্যাত কতগুলো গান এবং গজল এবং নজরুল সঙ্গীত, আর তারপরের দিন শনিবারে আমাদের একটা অনুষ্ঠান আছে যেখানে কবি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই দুইজনের মধ্যে কী কী মেলবন্ধন ছিল তার উপরে আপনার নিজের রচিত একটি গীতিয়ালেখ্য, যেটা আমি মনে করছি সকাল 11টার সময় হবে, যে আমার মনে হয় লোকে লোকারণ্য হয়ে থাকবে।
ধন্যবাদ। আমরা আবার একটু জেসমিন আহমেদ কল্পনার কাছে যাচ্ছি যে এই আয়োজনে আপনারা তরুণ সমাজকে কতখানি সম্পৃক্ত করতে পেরেছেন?
আমরা চেষ্টা করছি যে আমাদের আগামী প্রজন্মকে আমরা যেন আমাদের সংস্কৃতির সাথে এবং পরিচিত করিয়ে দিতে পারি, এবং সেই বিশ্বাসে আমরা তরুণ প্রজন্মকে আমরা মনে করি যে আমরা ওদেরকে ইনভলভ করতে পেরেছি। এবং আমাদের অনেক পার্টিসিপেন্টসও আছে যারা নাচে অংশগ্রহণ করছে, নৃত্যনাট্যে অংশগ্রহণ করছে, আমাদের অনেক দিন থেকে রিহার্সেল হচ্ছে, এবং তারা সবাই অনুপ্রাণিত এবং দেশের বাংলাদেশের সংস্কৃতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমার মনে হয় একটা খুব ভালো একটা অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারবে আশা করছি।
এবং পরিশেষে আবার একই প্রশ্ন নিয়ে আমরা জনাব জহুরুল করিমের কাছে যাচ্ছি যে তরুণ সম্প্রদায়ের সম্পৃক্ততা কতখানি এই বঙ্গমেলায়?
আসলে আমি গর্বের সঙ্গে বলতে পারি যে আমরা তরুণদের একটি টিমকে যেভাবে এখানে ইনভলভ করতে পেরেছে আই এম হাইলি প্লিজড। তারা দিন রাত কাজ করছেন, স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, নিজের গাড়ির ফুয়েল খরচ করছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন ফান্ড রেজ করা সহ যত কিছু কাজ এবং ভলান্টিয়ারিং। আমাদের সংখ্যাটা খুব বেশি না, যার ধরুন অনেকেই আছে যারা দুইটি তিনটি জায়গায় কাজ করতেছেন। তো এই যে সম্পৃক্ততা তরুণদের মধ্য থেকে, এটা আনপ্যারালাল আমি বলবো আর কি। এবং এটা বঙ্গমেলার, বিশতম বঙ্গমেলার 2018-তে আমি মনে করি আমাদের একটি বড় অর্জন অর্গানাইজিং কমিটির।
অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। এবং বঙ্গমেলার যে আয়োজন আজ থেকে, আজ সন্ধ্যা থেকে শুরু হতে যাচ্ছে, তার সাফল্য কামনা করছি। ধন্যবাদ আপনাদের।
আপনাকেও ধন্যবাদ। একটু শুনি আপনি কি রেকর্ড করলেন।
হ্যাঁ,
উইদাউট এনি প্রিপারেশন, উইদাউট এনি স্ক্রিপ্ট।
এবার শুরু হচ্ছে আমাদের আজকের কল ইন শো আলাপন, সঞ্চালনা করছেন তাওহিদুল ইসলাম। তাওহিদ, আপনার সঙ্গে রোকেয়া হাজার কি আছেন?
জি, আমাদের সঙ্গে রোকেয়া আপাও যোগ দেবেন। এবং সঞ্জন, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে নিয়মিতই এই অনুষ্ঠানটি করছি যে বিশ্বকাপ ফুটবলের সবশেষ কি অবস্থা, কি হতে যাচ্ছে, কোন দলের হাতে শেষ পর্যন্ত উঠে আসবে বিশ্বকাপটি, সেসব নিয়ে আমরা আলোচনা করি। এবং সেক্ষেত্রে দর্শক এবং শ্রোতা, আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জানেন যে আজ কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা হয়ে গেছে, এবং সে খেলায় ফ্রান্স 2-0 উরুগুয়েকে হারিয়েছে।
আজকের খেলাগুলো খুবই গুরুত্বপূর্ণ।
হ্যাঁ, আজকের খেলাটি খুব গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার মানুষের জন্য বোধ হয় আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ খুব সম্ভবত বেশিরভাগ মানুষের প্রিয় একটি দল ব্রাজিল আজকে মুখোমুখি হচ্ছে বেলজিয়ামের। এবং যদি সে খেলায় অন্যরকম কিছু ফলাফল হয়, অর্থাৎ দক্ষিণ এশিয়ার মানুষের প্রত্যাশার বাইরের কোনো ফলাফল হয়,
আমার বিশেষ করে মনে পড়ছে ব্রাজিল বাড়ির কথা, বাংলাদেশে যে ব্রাজিল বাড়িটি আছে সেই বাড়িটির কথা মনে পড়ছে।
জি, আমাদের সঙ্গে যুক্ত হবে রোকেয়া হায়দার, তিনি আমাদের সঙ্গে যতক্ষণে আসবে। তার আগে দর্শক এবং শ্রোতা, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই আমাদের দুজন অতিথিকে। আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি সংযুক্ত হচ্ছেন, একজন বাংলাদেশ থেকে এবং একজন রাশিয়া থেকে। বাংলাদেশ থেকে খেলার জগতের পরিচিত নাম এবং প্রায় 40 বছর ধরে সাংবাদিকতা করছেন দিলু খন্দকার, তিনি আমাদের নিয়মিত অতিথি এবং তিনি আমাদের সঙ্গে রয়েছেন। দিলু ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন?
জি,
আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং রাশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক মঞ্জুর মোর্শেদ, তিনি বিশ্বকাপের সংবাদ সংগ্রহের জন্য এখনও রাশিয়া রয়েছেন, এবং তিনি আজকে মূলত বেলজিয়াম এবং ব্রাজিলের খেলাটি কভার করবেন। তিনি এখন শুনতে পাচ্ছেন মঞ্জুর? জি, আমরা আসলে খেলার খবর নিয়ে বিশ্লেষণে যাব, তার আগে একটু জেনে নিতে চাই মঞ্জুর, আপনি খেলাটি কভার করবেন আজকে, অর্থাৎ সংবাদ সংগ্রহের কাজ করবেন ব্রাজিল এবং বেলজিয়ামের, সেখানের সবশেষ অবস্থাটা কি আমাদেরকে একটু যদি জানান।
আপনি নিশ্চয়ই তাওহিদ উদ্যমতা টের পাচ্ছেন, সাউন্ডট্র্যাক বেজে চলেছে।
জি, এবং 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 সে কারণেই আমরা আসলে ফ্রান্স এবং উরুগুয়ের খেলাটি নিয়ে বিশ্লেষণের যাবার আগে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই সেখানকার অবস্থা, প্লিজ।
ঠিক তাই দলে দলে দর্শকরা কিন্তু আসছেন, একেবারে গাঢ় নীল রঙের জার্সি যতটা দেখতে পাচ্ছি তার চেয়ে কিন্তু হলুদ রঙের জার্সি বেশি দেখতে পাচ্ছি, মানে কালারফুল ব্রাজিলিয়ান ফ্যানরা কিন্তু পুরো স্টেডিয়ামটি একেবারে মুড়িয়ে রেখেছেন বলতে পারি। প্রচুর সমর্থকে কিন্তু এসেছেন এবং অন্যান্য জার্সি কিন্তু এসেছেন, রাশিয়ান যারা খেলা দেখতে আসছেন তারা কিন্তু রাশিয়ার জার্সি পরে খেলা দেখতে এসেছেন, কারণ রাশিয়া কিন্তু এখনো লড়াইয়ে রয়েছে। তবে ব্রাজিলিয়ান ফ্যানদের দিন আজকে, তারা আজকে উৎসব করবেন, আনন্দ করবেন, এটা বেলজিয়াম ফ্যানদের জন্য হতে পারে। এক্স্যাক্টলি আমি যেটা বলতে চাই যে বেলজিয়াম ফ্যানদের কথা বলছিলাম, তাদের লাল জার্সি পরে তারা এসেছেন এবং আজকে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একটু আগে আপনি বলছিলেন, আপনারা বলছিলেন যে উরুগুয়ের বিদায় ঘটেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু প্রেডিক্টেড ফেভারিট ছিল কিন্তু এই বিশ্বকাপ শুরুর আগে তিনজন, সেই তিনজনের দুজন ফ্রান্স কিন্তু সেমিফাইনালে চলে গেছে, আর যে দুজন বাকি দুজন সেই বেলজিয়াম এবং ব্রাজিল, তাদের লড়াইয়ের মাধ্যমে কিন্তু এক ফেভারিটের বিদায় ঘটবে আজকে। সেই লড়াই দেখার জন্য কিন্তু স্টেডিয়াম আজকে ভর্তি হয়ে যাবে।
জি মানজুর, আমরা আমরা সেই খেলা নিয়ে নিশ্চয়ই বিশ্লেষণ শুনবো, তার আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের রোকে আপা।
হ্যাঁ, আসলে তুমি এইরকম একটা মুহূর্তে শুরু করে দিলে বিশ্বকাপ নিয়ে আলোচনা, কিছুক্ষণ পরেই ব্রাজিলের খেলা, তো এখানে স্টুডিওতে না এসে উপায় কি?
জি আপা, আপনি যে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সে কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা যখন আজকে দর্শক শ্রোতাদের সঙ্গে পরিচয় করাচ্ছিলাম দিলু খন্দকারকে, তখন আমি বলছিলাম যে প্রায় 40 বছর ধরে দিলু ভাই এই জগতে রয়েছেন এবং
দিলুকে ছাড়া তো আমাদের কোনো অনুষ্ঠানই হয় না, ক্রিকেট বলো ফুটবল বলো।
একই সঙ্গে এই এই তথ্যটি আবারও একবার বললাম এই কারণে, কারণ আমি জানি আপনি দীর্ঘ সময় ধরে খেলার জগতের সঙ্গে জড়িত এবং আপনি
আপনার পছন্দের কারণে আমাদের ভয়েস
ওভার আপনার পছন্দের একটি জায়গা, সে কারণে আপনি
দর্শক লাইনে আছো?
জি শুনছি।
আচ্ছা, কারণ আমি তো ভাবতেই পারি না দীর্ঘ কিছুদিন আগে রাশিয়া গিয়েছিল এবং ঢাকায় আমার সাথে দেখা হওয়ার কথা ছিল, সামান্যের জন্য আমরা মিস করে গেলাম, কারণ ও ছিল কাজে আর আমি তখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম। যাই হোক, এখন আজকের খেলা নিয়ে আমাদের যেটা আগ্রহ, যাই হোক দুঃখজনক হলেও উরুগুয়ে হেরে গেল ফ্রান্সের কাছে 2-0 গোলে, একটি গোলও করতে পারলো না, সেটাই দুঃখ। হার জিত তো থাকবেই খেলাতে, কিন্তু এখন এগিয়ে আসছে ব্রাজিল আর বেলজিয়াম, এবং ব্রাজিলের জন্যে আমি জানি যে সারা বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অনেক দেশই উন্মুখ হয়ে আছে যে ব্রাজিল জিতবে, কি মনে হয়?
সারা বাংলাদেশ তো দুভাগে ভাগ, এক মারাদোনার আর্জেন্টিনা, অন্যদিকে ব্রাজিল। তো স্বভাবতই আর্জেন্টিনার আর্লি এক্সিট দেশের মানুষ খুব একটা ভালোভাবে মেনে নেয়নি। আমি অনেককেই জানি যারা এবারের বিশ্বকাপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, উল্টো দিকে যারা ব্রাজিল করেন তারা কিন্তু খুব আনন্দের সাথে বিশ্বকাপে রয়েছেন, যেহেতু আর্লি এক্সিট নিয়েছে আর্জেন্টিনা, তাদের আগ্রহের মাত্রাটা আরো বেশি, যে তারা হয়তো ষষ্ঠবারের মতো বিশ্বকাপটা হাতে তুলে নেবে, এমন একটা ভাবনায় সারা দেশ আচ্ছন্ন হয়ে আছে।
আমি নিজেও ভাবছি তাই, যে বিশ্বকাপে এই ইতিহাস যদি ব্রাজিল গড়তে পারে তাহলে কিন্তু সেই ইতিহাস, সেই রেকর্ড ভাঙা অত্যন্ত কঠিন হবে অন্য যে কোনো দলের জন্যই আগামীতে। তবে বিভিন্ন দলের সমন্বয় দেখে মনে হয় ফ্রান্স যেমন ভালো খেলেছে অবশ্যই বলতে হয়, কারণ যতই অনেকেই চেয়ে থাকুক যে উরুগুয়ে যে প্রথম বিশ্বকাপ জয়ী দল 1930 সালের, তাদের মাটিতেই হয়েছিল এবং তখন কিন্তু একটি কথা যে আমরা যেমন আগে আলোচনা করছিলাম তাহিন, যে উরুগুয়ে কিন্তু তখন চমৎকার খেলতো ফুটবল এবং তখন কিন্তু বিশ্বকাপ ছিল না, সেই সময় 1920-এর দশকে দুবার অলিম্পিক জিতেছিল, অলিম্পিকে মানে ফুটবল জিতেছিল উরুগুয়ে, তো সেই জন্য আজকে অনেকেই ভেবেছিল যে অন্তত জয়লাভ না হোক একটা তো গোল করবে।
জি আপা, এবং সেক্ষেত্রে আসলে আমরা আমাদের দুজন অতিথির কাছ থেকে বিশ্লেষণ নিব, তার আগে একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হয় যে উরুগুয়ের দ্বিতীয় যে গোলটি সেটি আসলে গোলকিপার যিনি ছিলেন তিনি খুব সহজে বোধহয় ধরতে পারতেন এবং বলটি তার হাতে লেগে আমরা দেখলাম যে জি উরুগুয়ের গোলকিপারের তারপর গোলে গেল। দিলু ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই আজকের
কি মনে হয়েছিল।
আমি কিন্তু খেলা শুরুর হওয়ার আগেও একটা প্রেডিকশন ছিল উরুগুয়ে 52% জিতবে আর 48% মানুষের এই ছিল ফ্রান্স জিতবে, বাট আমার প্রেডিকশন কিন্তু বারবারই ছিল যে ফ্রান্স জিতবে। ফ্রান্স এবার এবার সবচেয়ে কমপ্লিট টিম, যেটাকে বলা হয় ফ্রান্সের টিমটার কোন রকম খোঁজ নেই, কিন্তু গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাকার। আমি কিন্তু অলসোই বলে আসছি যে এবারের ফ্রান্স হলো সবচেয়ে বড় দাবিদার। আপনি কিন্তু যদি খেয়াল করেন, ব্রাজিল প্রথম বিশ্বকাপ জিতেছিল 1958 সালে, আর্জেন্টিনা প্রথম জিতেছিল 1978 সালে, এবং ফ্রান্স জিতেছিল 1998 সালে, এবার 2018। এবার কিন্তু সেই একটা দল শুধু এক্সিট হয়ে গেছে, আর্জেন্টিনা। কিন্তু আমি যা মনে করি, আমি 98 ফ্রান্সকে যেটা দেখেছি, 2006 যে ফ্রান্সকে দেখেছি ইটালির সাথে ফাইনালে, তার থেকেও এটা বেটার টিম, এটা অন্তত আমার মনে হয়। কারণ আমি 6টা বিশ্বকাপে যে ফ্রান্সে এত কমপ্লিট টিম নিয়ে আসতে দেখিনি।
হ্যাঁ, এবারে ফ্রান্সের টিম অত্যন্ত শক্তিশালী এবং তাদের মধ্যে সমন্বয়টা খুব লক্ষণীয়।
খুবই লক্ষণীয়। আর আপনি যেটা উরুগুয়ের সবচেয়ে নেগেটিভ পয়েন্টটা ছিল, তাদের কাভানি, সুয়ারেজ আর কাভানি যে এই মুহূর্তে সেরা দুজন স্ট্রাইকার, সেই কাভানিকে মিস করাটা উরুগুয়ের জন্য ব্যাক করে চলে যাওয়ার ঠামিল ছিল। এবং যদি আপনি চিন্তা করেন, ভারানের যে বলটায় হেডে গোল হয়েছিল, গ্রিজম্যান যে বলটা রেখেছিলেন, কি অসাধারণ হেডটা করেছেন, গোলকিপারকে বিন্দুমাত্র জায়গাও দেননি, ওই লিডটাই ফ্রান্সকে ডিফারেন্ট দলে পরিণত করেছিল। যদিও স্ট্রাইক প্রথম 10 মিনিট কিন্তু খেলেছিল উরুগুয়ে, যত সময় গড়িয়েছে ফ্রান্স খেলাটা নিয়ন্ত্রণে নিয়েছিল, এবং তারা কিন্তু যোগ্য দল হিসেবে এই সেমিফাইনালে
পৌঁছে গেল। সেটা তো অনস্বীকার্য যে ফ্রান্স আজকে যোগ্য দল হিসেবে এগিয়ে গেছে।
মানজুর, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, যে খেলাটি হয়ে গেল, ফ্রান্স জিতে গেছে, সেটি নিয়ে আপনার কি প্রেডিকশন আগে ছিল, এবং আপনি কি মনে করেন?
না, খুব আমি ওয়াইজলি শুনছিলাম দিলু ভাইয়ের আলোচনা। দিলু ভাই আমার সাবেক বস, তার অধীনে আমি অনেকদিন কাজ করেছি, এবং আমি দিলু ভাইয়ের সঙ্গে পুরোপুরি একমত। আমার কাছেও ফেভারিট মনে হয়েছিল ফ্রান্সকে, উরুগুয়ে সেখানে টিকবে না। তার অন্যতম কারণ এডিনসন কাভানি, তিনি অত্যন্ত ভালো ফর্মে ছিলেন, তাকে না পাওয়া, এবং আজকে সুয়ারেজ খেলেছেন, কিন্তু সুয়ারেজ কিন্তু ফুললি ফিট ছিলেন না, তার কিন্তু ছোটখাটো ইঞ্জুরি ছিল, সবচেয়ে প্র্যাকটিস সেশন থেকে তিনি বেশ কুড়িয়ে কুড়িয়ে হাঁটছিলেন। এবং আপনি দেখে থাকবেন যে উরুগুয়ে এই টুর্নামেন্টে যতগুলো ম্যাচ খেলেছে, ডিফেন্সের উপরে ভর করেই খেলেছে, প্রতিদিন কিন্তু ভালো ডিফেন্ডিং হবে না, আজকে কিন্তু তাই হয়েছে। মোসারেলা যে গোলটা খেয়েছেন, হাতে লেগে বেরিয়ে যে জালে চলে গেছে, এবং ওই রকম একটা গোলের পরে আসলে ম্যাচে ফেরাটা সম্ভব হয়নি তাদের জন্য। আর ফ্রান্সের দিলু ভাই যেটা বললেন যে এই ফ্রান্স 1998 সালের ফ্রান্সের চেয়েও বেটার, 2006 ফ্রান্সের চেয়েও বেটার, আমি তো মানে বলবো অন্তত 2006 ফ্রান্সের চেয়েও অনেক বেটার, এবং দল হিসেবে 98 যে দলটা ছিল তার চেয়েও বেটার। কারণ এই দলটির আক্রমণ ভাগ, মিডফিল্ড সব মিলিয়ে, ডিফেন্স সব মিলিয়ে খুবই কম্প্যাক্ট একটা দল, এবং এই দলটা যেটা বলছি আজকের ম্যাচের বিজয়ী ব্রাজিল বেলজিয়াম, যে বিজয়ী হবে তার সঙ্গে কিন্তু আবার ফ্রান্স খেলবে সেমিফাইনালে। সুতরাং এই লাইনে যারা রয়েছে তাদেরই কাপ জেতার সম্ভাবনাটা বেশি।
বেশ, আমাদের লাইনে একজন আছেন শ্রোতা, আমরা তার বক্তব্য শুনে নি। হ্যালো, হ্যালো, কে বলছেন?
আমি নিমাই রয়, নিমাই রয় বলতেছি বাংলাদেশ থেকে, বাংলাদেশে পঞ্চগড় জেলা থেকে।
আচ্ছা,
আমার প্রশ্ন ছিল আসলে আজকে, আমার প্রশ্ন এটাই যে লুইস সুয়ারেজ কিন্তু আসলে কেমন, নিজেকে নিজেকে মিলে ধরতে পারেনি কেন, আর তিনি আসলে নিজের নিজেকে ঘুরতেছেন নাকি পিছনে ঘুরতেছেন, আমি শুনতেছি
তার কিছু ইঞ্জুরি ছিল, আর তাছাড়াও তাদের দলের আর একজন মুখ্য খেলোয়াড় সে থাকলো না মাঠে। সুতরাং দলের মধ্যে একটা সমন্বয় থাকে, একটা সম্প্রীতি থাকে, যদি একজন খেলোয়াড় বাদ পড়ে যায় সেটা কিন্তু গোটা দলের উপরে তার প্রভাব পড়ে। আর সুয়ারেজ নিজে কিছুটা জখম ছিলেন, সেটাও তার কারণ হয়েছে যে একেবারে পুরো পূর্ণ শক্তি নিয়ে তিনি খেলায় আসতে পারেননি, নামতে পারেননি মাঠে।
আবার একই সঙ্গে আপা এটাও তো সত্যি কথা যে যে খেলোয়াড় যতই ভালো হোক না কেন, প্রতিপক্ষ যখন অনেক বেশি শক্তিশালী হয় তখন সেই ভালো খেলোয়াড়কে অতটা ভালো খেলতে,
এটা যখন গোটা খেলাটাই তো আমরা দেখছিলাম বসে, এখান থেকে হোক যারা মাঠে বসে দেখেছেন, যারা টেলিভিশনের পর্দায় দেখেছেন, যে আজকে কিন্তু যেটা দিলু একটু আগেই উল্লেখ করলেন যে ফ্রান্সের যে এই যে দলটি এবারের বিশ্বকাপে তাদের সমন্বয়, তাদের ডিফেন্স, তাদের সব কিছুই অনেক জোরালো এবং শক্তিশালী এবং দক্ষ, তো সেটাকে তো কাটিয়ে ওঠা অন্য দলের পক্ষে তখনই সম্ভব হবে তারা যদি সেই একই শক্তি নিয়ে একই দক্ষতা নিয়ে মাঠে এগিয়ে আসতে পারে।
এবং আপা আমরা
এটা উরুগুয়ে আজকে
আজকে ফ্রান্স যে দুটো গোল দিয়েছে এবং যে দুজন এই গোল দুটো দিয়েছে তারা দুজনেই ইউরোপের ক্লাবে খেলছেন এবং তারা বেশ ফর্মে রয়েছে, স্বাভাবিকভাবেই তাদের কাছ থেকে অনেক বেশি উন্নত খেলা আশা করবে।
হ্যাঁ, কারণ গ্রিজমান এবং রাফায়েল দুজনেই কিন্তু তারা একটা কথা তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইউরোপে যারা খেলে তারা ইউরোপীয় লিগে খেলার জন্য এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে খেলার জন্য বিভিন্ন দলের মধ্যে গিয়ে বিভিন্ন ক্লাবের সঙ্গে খেলে, তাদের এটা একটা অ্যাডভান্টেজ, বিশেষ বাড়তি সুবিধা, কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন মাঠে খেলে তাদের দক্ষতাকে আরও বাড়িয়ে নিতে পারে। দিলু খন্দকার কী মনে করো?
আমি ডেফিনেটলি, কারণ আপনি উরুগুয়ের যে সেন্ট্রাল যে দু ডিফেন্ডার তারা অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ার এবং ফ্রান্সের যে স্ট্রাইকার গ্রিজম্যান তিনিও অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ার, সবাই তারা একই দলে খেলেন, তারা জানেন কার কোনটা প্লাস পয়েন্ট কার কোনটা নেগেটিভ পয়েন্ট। আপনি চিন্তা করুন দুটো গোলই কিন্তু গ্রিজম্যানের ছিল, প্রথম গোলটা সেট পিস থেকে তিনি বানিয়ে দিলেন, ভারানে হেড করলেন, অসাধারণ হেড, গোলকিপারের জায়গাও ছিল না, আর সেকেন্ড গোলটা যেটা সেটা বক্সের বাইরের থেকে একটা দুর্দান্ত ভলি মেরেছিলেন, গোলকিপার হয়তো তার একটু মিস্টেক ছিল, কিন্তু সেই যে দু ডিফেন্ডার যাদেরকে বলা হতো উরুগুয়ে দলের হার্ট, সেই গডিন, গডিন কিন্তু নিজে ক্যাপ্টেন দুর্দান্ত খেলেছেন, কিন্তু ওই যে যে একটা প্রবলেম ছিল ব্যাকফুটে চলে যাওয়া কাভানি আর সুয়ারেজের যে বোঝাপড়াটা ছিল সেটাই কিন্তু মাঠে ছিল। আরেকটা বড় কাজ ছিল যে ফ্রান্সের যে কোচ দিদিয়ের দেশ, তিনি আগের ম্যাচে লিওনেল মেসিকে যেভাবে মার করে ব্লক করে রেখেছিলেন আর সুয়ারেজ কিন্তু সেই কাজটাই করেছিলেন, যে সুয়ারেজকে তিনি নড়াচড়া করতে দেননি, স্পেস দেননি, এই কাজটা কিন্তু ফ্রান্সের মিডফিল্ডার খুব কঠোরভাবে করে রেখেছিল, যার জন্য সুয়ারেজ নিষ্ক্রিয় হওয়াতে ওদের উরুগুয়ের স্ট্রাইকিং জোনটাও খুবই নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল।
আপা আরেকটি আরেকটি তথ্য, তার আগে আমাদের একজন যে শ্রোতা প্রশ্ন করেছিলেন কেন ভালো খেলতে পারেনি, আসলে ফুটবল দলগত খেলা এবং সেক্ষেত্রে একটি তথ্য, সেটি হচ্ছে ফ্রান্সের দখলে আজ 61.2% বল ছিল এবং উরুগুয়ের দখলে ছিল 38.8%, এবং ফ্রান্স হচ্ছে টার্গেট করে গোল করে মানে শট করেছে দুটি এবং আমরা জানি যে দুটোই গোল হয়েছে, উরুগুয়ে করেছে চারটি কিন্তু গোল হয়নি, সব মিলিয়ে আসলে বোঝাই যায় যে
এবার মানে ভাগ্য ফ্রান্সের অনুকূলে ছিল। এবং যাই হোক, আমাদের একজন শ্রোতা রয়েছেন, আমরা তার তাকে টেলিফোনে নিয়ে নিই আমরা স্টুডিওতে। হ্যালো,
হ্যালো, হ্যাঁ ওকে আপা, তাজুল ভাই নমস্কার।
নমস্কার,
ভালো আছেন?
হ্যাঁ ভালো, আপনি বলুন কে? দীপক চক্রবর্তী?
হ্যাঁ জি, আমি দীপক চক্রবর্তী বলছি, বাংলাদেশ কনসার্ভেটরি।
হ্যাঁ বলুন।
যেমন আমরা দেখবেন আমাদের আমাদের যে আছে প্যানেল অতিথি আছেন, আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে প্রশ্নগুলো আমাদের বলেই আলোচনা করে আসতেছেন, এবং যে আমাদের যে সোমবার অতিথি থাকেন দাদাও আমাদের খুব চমৎকারভাবে মতামত দিয়ে থাকেন। আমি আমি যেটা বলবো, আমাদের আজকে যে বাংলাদেশ সময় 12টা যে খেলাটা আমরা যেটা আমরা দেখছি আজকে আর কি আমাকে দেখবো, সেটা একটু বিষয় লক্ষ্য করলে দেখা যাচ্ছে সেটা হলো যখন আমাদের আর্জেন্টিনা যখন হেরে গেল, হেরে যাওয়ার পরে কোনো আর্জেন্টিনা হেরে যাওয়ার ক্ষেত্রে আবার যদি আমরা চলে গেলাম ব্রাজিলের সাপোর্টার হিসাবে, এখন যে এখন আমরা যে ব্রাজিলের সাপোর্টার, এখন আজকে আমরা এই যে ব্রাজিলই আমাদের খেলবে, আমরা বাংলাদেশের 50% শক্ত কিন্তু ব্রাজিলের সাপোর্টার হওয়া কিন্তু আমাদের নিউ ইয়র্কের পক্ষে কোনো অনেক সাপোর্টার আছে, আজকে নিউ ইয়র্ক কিরকম খেলতে পারে আর কি,
বেশ ভালো কথা। আপনারা শুনুন, আপনারা সবাই মিলে প্রার্থনায় বসুন, নেইমার এবং ব্রাজিল এগিয়ে যাক, সেটাই আপনারা কামনা করুন, প্রার্থনা করুন। হয়তো হতে পারে, ব্রাজিল কিন্তু ইতিহাস সৃষ্টি করতেও পারে।
এবং দীপক দীপক চক্রবর্তীর বক্তব্যের মধ্যে একটি মজার ব্যাপার ছিল, সেটি হচ্ছে তিনি বলেছেন যে তিনি আর্জেন্টিনার সমর্থক ছিলেন,
এখন ব্রাজিল,
এবং এই বিষয়টি বাংলাদেশে খুব বেশি চর্চিত এবং আনন্দের একটি ঘটনা।
বাংলাদেশে হয় কি যে পুরো একটি ভবন, একটি দালান, সেটা সম্পূর্ণ ব্রাজিলের পতাকার মানে সাজিয়েছে রঙে, আর কিছু জায়গায় দেখা যাচ্ছে আর্জেন্টিনার।
জি আপা, আমরা একটু রাশিয়া যেতে চাই, এবং রাশিয়া যাওয়ার আগে একটি মজার ব্যাপার, সেটি হচ্ছে বিশ্বকাপ ফুটবল এলেই
আমরা, আপনি থাকুন লাইনে, আমরা পরে কথা বলছি তাহিন।
জি, রাশিয়া যাব মানজুর মুর্শিদের কাছে, তার আগে একটি মজার বিষয়, সেটি হচ্ছে প্রতি বছর দেখা যায় বিশ্বকাপ এলেই অনেক ধরনের বিষয় আসে, যেগুলো হয়তো আমরা সচরাচর বলি না এটা ঠিক না, তারপরও আমরা দেখি বিশ্বকাপের সময় সেগুলো হয়। যেমন উট দিয়ে দেখানো যে উট কাকে পছন্দ করছে, আজকে খেলা কে জিতবে, অক্টোপাস কি বলছে, বিড়াল কি বলছে,
সেক্ষেত্রে
জি সেক্ষেত্রে আমিরাতের একটি উট যার নাম হচ্ছে শাহিন, সে ভবিষ্যৎবাণী করেছে যে আজ বেলজিয়াম জিতবে। খেলার মাঠে রয়েছেন মানজুর, তার কাছ থেকে জানতে চাই মানজুর আপনার কি মনে হয়।
তাহিদ খুব মজার প্রশ্ন দিয়েছেন আপনি, যে শাহিন বলেছে যে বেলজিয়াম জিতবে, দেখা যাক কি হয়। কিন্তু যেটা আমি আপনাকে বলি যে কাজান শহরের যিনি মেয়র, বোধহয় জেনে থাকবেন, তিনি ঘোষণা করেছেন যে আজকে যদি নেইমার হ্যাট্রিক করেন তাহলে তিনি নেইমারকে পুরস্কৃত করবেন, তিনি একজন স্পন্সর ম্যানেজ করবেন, যে স্পন্সর এক টুকরা জমি কাজান শহরে, বেশ দামি জমি নেইমারকে দেবে, এবং তিনি সেটা বলেছেন। এবং নেইমার যে হোটেলটিতে রয়েছেন, মেরেজ নামে একটি হোটেলে ব্রাজিল টিম, সেই হোটেলের নেইমারের যে রুমটি, ঠিক তার উল্টো দিকে একটি দেয়ালে গ্রাফিটি আঁকানো হয়েছে, এবং সেটা নেইমারের গ্রাফিটি। নেইমার যেন তার জানালাটা খুললেই অথবা তার ব্যালকনিতে এলেই যেন তার গ্রাফিটিকে দেখতে পান, তার মানে নেইমার জ্বরে কিন্তু কাজান শহর আক্রান্ত। এই কাজানকে বলা হয় স্পোর্টস সিটি অফ রাশিয়া, স্পোর্টস সিটি অফ রাশিয়া এবং থার্ড ক্যাপিটাল। সুতরাং এরা খুবই স্পোর্টিং এবং এরা ব্রাজিলকে খুব ভালোভাবে স্বাগত জানিয়েছে, তার মানে এই নয় যে তারা বেলজিয়ামকে স্বাগত জানাচ্ছে না, কিন্তু তারা মনে প্রাণে চায় ব্রাজিল যেন টুর্নামেন্টে টিকে থাকে, নেইমার যেন আজকে গোল পান এবং ব্রাজিল যেন থ্রু করে।
জি, আরেকটি বিষয়,
আমাদের একটি শ্রোতা,
জি আমরা ফোনটা, আমরা
হ্যালো,
জি আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম,
রোকি আপা লিয়াকত বলছি চট্টগ্রাম বাংলাদেশ থেকে।
আচ্ছা, কেমন আছেন?
জি আপা ভালো আছি, আপনাদেরকে অনুষ্ঠানে দেখি ভালো লাগছে, এবং আজকে বিশ্বকাপে যে আলোচনা করছি তার জন্য সবাই দেখতেছি লাইভে, সাথে সাথে আমি আপনার সাথে যোগ করলাম।
এখন কি বক্তব্য, কি ব্রাজিলের খেলা তো এগিয়ে আসছে,
আর্জেন্টিনা সাপোর্টার, আমার মেয়ে হলো যে আব্বা, আমার ওয়াইফ আজকে সেই ব্রাজিল সাপোর্টার, সে খুব উৎফুল্ল, সে আশা করতেছে আজকে 12টা খেলা আছে আর ব্রাজিল জিতবে।
বেশ, আমরাও আশা করি, দেখি এখন মানে সমর্থন তো করতে হবে যেটা দক্ষ দল তাকে, কিন্তু আমরা যেমন সারা বাংলাদেশের সঙ্গে এই আশাই করছি যে ব্রাজিল জয়লাভ করুক, আর আমার ব্যক্তিগতভাবে আমি চাচ্ছি যে ব্রাজিল ইতিহাস রচনা করুক বিশ্বকাপের মাঠে।
জি আপা, আমরা
আমরা পক্ষপাতিত্ব করতে পারি না, কিন্তু কোনো দলকে সমর্থন তো করতেই পারি।
আপা, ভবিষ্যৎবাণী ঠিক হয় কি না সেটা সময় বলে দেবে, কিন্তু পরিসংখ্যান কিন্তু সবসময় একটি সত্যের দিকে ইঙ্গিত করে, সেক্ষেত্রে আমরা একটু দিলু ভাইয়ের কাছে যেতে চাই। পরিসংখ্যান কি বলছে দিলু ভাই?
সেটার কোনো কথা নেই, মাঠে যারা ভালো খেলবে তারা জিতবে। তো মানজুরের যে কথাটা বলছিলেন, যে মানজুর আমি নিজেও রাশিয়া গিয়েছিলাম, ব্রাজিল দলটা নেইমার ওরিয়েন্টেড, নেইমার কে বলা হয় মেসি রোনালদোর পর যে সুপারস্টার সেটা নেইমার, রোনালদো আর মেসি চলে গেছেন, তারা আর্লি এক্সিট নিয়েছেন, কিন্তু নেইমার এখনো আছেন। এবারে বিশ্বকাপটার শেষ দুটিটা কিন্তু জ্বালিয়ে রেখেছেন এই নেইমার, বাট আজকে ব্রাজিল ডেফিনেটলি বেলজিয়ামের বিরুদ্ধে ফেভারিট হয়ে নামবে, কিন্তু বেলজিয়াম দলটাকে আপনি খেয়াল করে দেখবেন কোনো মতভাবেই হালকা করে নেয়ার স্কোপ নেই। আপনার যত ফ্যানই থাক, যত সাপোর্টারই থাক, ব্রাজিল গতবার নিজের মাঠে খেলেছিল, নেইমার খেলেনি, 7 গোলে হেরে গিয়েছিল জার্মানির কাছে, সাপোর্টার কিন্তু 90% ব্রাজিলের ছিল। আজ কাজানেউন মঞ্জুর যেটা বললেন সেটাই স্বাভাবিক, যেখানে ব্রাজিল খেলবে নেইমার খেলবে সেখানে সাপোর্ট থাকবেন। আমি যদি ভুল না করে থাকি এবারের বিশ্বকাপে রাশিয়াতে সব থেকে বেশি 50,000 সাপোর্টার ব্রাজিল থেকে উড়ে গিয়েছেন, তারা গিয়েছেন। তারপরেই ছিল কলম্বিয়া, তাদের 40,000 সাপোর্টার গিয়েছেন। পেরুভিয়ানরা গিয়েছিলেন 30,000, আর্জেন্টাইনরা গিয়েছিলেন 25,000। তো এই যে সাপোর্টটা ল্যাটিন আমেরিকায় ইউরোপ থেকেই কম্পারেটিভলি কম সাপোর্টার গিয়েছেন, ফ্রান্স জার্মানি বা ইংল্যান্ডের ল্যাটিনের যে সাপোর্টাররা মেক্সিকান যে সাপোর্টাররা তারা যে গিয়েছেন, তারাই কিন্তু ফুটবলের আলাদা একটা প্রাণ। ল্যাটিন ফুটবলটাকে ইউরোপের যদি পাওয়ার আর স্পিড ফুটবলটাকে ধরি, আর ল্যাটিন ফুটবলটাকে আমাদের ধরতে হবে আন্দোলনিক ফুটবলের দেশ যেটাকে বলে, যেটাকে আর্জেন্টিনা ব্রাজিল যে ফুটবলটা খেলে থাকেন। তারপরেও আমি বলছি যে এবারের যে বেলজিয়াম দলটা, এটা কিন্তু এবার বিশ্বকাপে ফ্রান্স ইংল্যান্ড এবং বেলজিয়াম আর এই ব্রাজিল এই চারটা দলকে বলা হচ্ছিল যে কমপ্লিট একটা টিম নিয়ে যারা হাজির হয়েছেন। কারণ আপনি বলবেন মাস্টার টেকনিশিয়ান বলা হয় হোসে মরিনিওকে, যিনি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ, তিনি কিন্তু একটা প্রেডিকশন করেছিলেন যে তিনি দেখছেন যে ফাইনাল হবে আর্জেন্টিনা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল অথবা জার্মানির মধ্যে। তিনটে দলই কিন্তু এক্সিট নিয়েছে, তার মানে প্রেডিকশন কখনো কাজে লাগে না। আপনি বললেন কোন উড বলেছে যে বেলজিয়াম জিতবে, আর রাশিয়াতে আজকে পুতিন একটা মিটিং করেছেন, সেখানে যে কুকুর একটা প্রেডিকশন করেছিল ম্যাচের আগে, সেটা ফ্রান্স আর উরুগুয়ে ম্যাচের আগে, তার কি ছিল যে ফ্রান্স আর ব্রাজিল সেমিফাইনাল খেলবে। যাই হোক সেটা পরের ব্যাপার, মাঠে দেখার ব্যাপার। তবে নেইমার ভালো খেলছে, নেইমারকে যদি ব্লক করতে পারে, কারণ বেলজিয়াম টিমটা কিন্তু দুর্দান্ত স্পিরিটেড এবং ইয়াং প্লেয়ারদের যারা ইউরোপের বিভিন্ন লিগ খেলে আসছেন।
তাদের
একজন চতুর কোচ রয়েছেন, দিতেও রয়েছেন দুই কোচের একটা মাঠের বাইরে ট্যাকটিশিয়ান, একটা যারা ভালো ট্যাকটিক্সটা মাঠে ইমপ্লিমেন্ট করতে পারবে, এই ম্যাচটা তারা জিতবে। ব্রাজিল ফেভারিট হলেও বেলজিয়ামের জন্য কিন্তু কাজটা কঠিন হলেও অসম্ভব নিশ্চয়ই নয়।
জি, আপনি বলছিলেন সবশেষ খেলায় বেলজিয়াম ভালোভাবে জিতেছে, সেক্ষেত্রে আমি একটি ছোট্ট তথ্য দর্শক শ্রোতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। সবশেষ চারটি খেলার পরিসংখ্যান হচ্ছে ব্রাজিল 3টিতে জিতেছে, বেলজিয়াম 1টিতে, এবং গোলের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে ব্রাজিল 10টি গোল করেছে এবং বেলজিয়াম করেছে 6টি। তো সব মিলিয়ে দুই দলের মধ্যে পরিসংখ্যানগত দিক থেকেও
ব্রাজিল এগিয়ে আছে, কিন্তু আমরা এখন আজকে ফলাফল তো মাঠেই দেখতে পাবো, কিছু না এখন তো মানে কি আর বলবো
না। আপা সেক্ষেত্রে একটি জি, সেক্ষেত্রে দিলু ভাই যেহেতু রয়েছেন এবং মানজুর মুর্শেদ রয়েছেন, আমি একটু রাশিয়া
একবার দেখো তো এই মুহূর্তে ব্রাজিলে আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি চারিদিক দিয়ে ব্রাজিলের
জি আপা, আমরা সেখানকার পরিবেশটা যেমনটা একটু জানবো মানজুর মুর্শেদের কাছ থেকে, একই সঙ্গে মানজুর আপনার কাছ থেকে জানতে চাই যে ডিফেন্স একটি বড় বিষয় এবং সেক্ষেত্রে আমরা সবশেষ দেখেছি বেলজিয়ামের সঙ্গে জাপানের যে খেলাটি হয়েছে সেখানে বেলজিয়ামকে আসলে দুটো গোল হজম করতে হয়েছে। তার মানে হচ্ছে যদি আমরা খুব যারা ফুটবল বুঝি না তারা যদি এভাবে বলি যে জাপান যেহেতু বেলজিয়ামের ডিফেন্স ভাঙতে পেরেছে দুবার, সেক্ষেত্রে ব্রাজিলের পক্ষে কি খুব বেশি কঠিন হবে কিনা, এবং সেক্ষেত্রে এরই মধ্যে ব্রাজিলের ডিফেন্স খুব শক্ত এমনটা শোনা যাচ্ছে। সব মিলিয়ে আপনার মূল্যায়ন।
হ্যাঁ, আমি শুরু করি তাহলে, সেটা হচ্ছে যেভাবে কামব্যাক করেছে বেলজিয়াম অন্তত আপনাকে সেটাকে সমর্থন করতে হবে। জাপান কিন্তু অসাধারণ খেলেছে এই বিশ্বকাপটা, এবং এশিয়ার একমাত্র, আফ্রিকার কোন দেশ কিন্তু দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করে, একমাত্র এশিয়ান দেশ হিসেবে জাপান কোয়ালিফাই করেছে। সুতরাং এটা কিন্তু আসলে অনেক বড় অর্জন এশিয়ার জন্য, এবং জাপান যেভাবে 2-0 এগিয়ে গিয়েছিল এটা খুবই মানে আনএক্সপেক্টেড ছিল বেলজিয়ান কোচ রবার্টো মার্টিনেজের জন্য। কিন্তু তিনি যেভাবে তার পুরো দলকে কামব্যাক করিয়েছেন সেটা গত 40-45 বছরে নকআউট পর্বে এইভাবে দেখা যায়নি যে 2-0 পিছিয়ে থাকার পরেও কোন দল 3-2 ব্যবধানে বা এইভাবে ম্যাচ জিতেছে। সুতরাং বেলজিয়ামকে কিন্তু ক্রেডিট দিতে হয়, বেলজিয়াম কিন্তু অসাধারণ ফুটবল খেলে এসেছে এবং খেলছে। যেটা দিলু ভাই বলছিলেন, আমি একটু বলি যে ব্রাজিলের কথা আপনি বলছিলেন যে ব্রাজিল কোন ফরমেশনে খেলবে, আজকে কিন্তু তারা মার্সেলোকে ফেরত পাচ্ছে, ফুল ফিট হয়ে উঠেছেন, এবং তাকে খেলাতে নিশ্চয়ই দিতে বিন্দুমাত্র চিন্তা করবেন না, এই কারণে কারণ দানিলো ইঞ্জুরিতে পড়েছেন রাইট ব্যাক, তিনি খেলতে পারছেন না, তার বিশ্বকাপটা শেষ হয়ে গেছে। আপনি জানেন যে ক্যাসেমিরো 2 হলুদ কার্ডের খেলায় আছে, খেলতে পারবেন না। সুতরাং নিশ্চিত একাদশের এরকম দুজন ফুটবলারকে হারিয়ে নিশ্চয়ই দিতে খানিকটা চাপে রয়েছেন। সুতরাং আমার মনে হয় যদি আপনি এসটা দিতে চান তাহলে সেটা বেলজিয়ামকে দিতে হবে, কারণ বেলজিয়ামের কিন্তু এই ধরনের কোনো সমস্যা নেই। তাদের মাঝ মাঠে এমন দুজন খেলোয়াড় রয়েছেন আক্রমণ ভাগে, কেভিন ডি ব্রুইন এবং ইডেন হ্যাজার্ড, দুজনে অত্যন্ত সৃষ্টিশীল ফুটবলার। আমার মতে এই মুহূর্তে মধ্যমাঠে যারা খেলেন তার মধ্যে মনে হয় কেভিন ডি ব্রুইন বিশ্বসেরা ফুটবলার এবং অসাধারণ সৃষ্টিশীল ফুটবলার। তিনি কিন্তু আজকে ব্রাজিলকে ছেড়ে কথা বলবেন না। তার সামনে ইডেন হ্যাজার্ড অত্যন্ত মেধাবী ফুটবলার। কিলিয়ান এমবাপ্পে বলেছেন তিনি, তার কাছে যদি তিনজন বেস্ট ফুটবলারের নাম বলতে হয় তিনি রোনালদো মেসির সঙ্গে ইডেন হ্যাজার্ডের কথা বলবেন। আক্রমণ ভাবে রোমেলু লুকাকু চারটি গোল করে ফেলেছেন, অসাধারণ ফর্মে রয়েছেন। সুতরাং ব্রাজিলদের আজকে কিন্তু খুব একটা শান্তি তিনি দেবেন না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আর যদি ব্রাজিলের কথা বলেন তাহলে বলতে হয় যে ফিলিপো কুটিনিও, তিনি হবেন দ্বিতীয় সবচেয়ে বড় ভরসা, চমৎকার ফর্মে রয়েছেন। তার যে ফর্মটা সেটা যদি তিনি ধরে রাখতে পারেন তাহলে ব্রাজিলের জন্য সুবিধা হয়। এখন দেখা যাক কি হয়।
জি আপা, আমরা কি
একটু লাইন বোধে কেটে গিয়েছিল, এখন ফিরে এসে দিল। আমরা যেটা আলোচনা করছিলাম, হ্যালো,
কি শুনছি?
আমরা যেটা এখন সবশেষে পর্যায়ে আলোচনা করতে চাই, যেটা মানে সবশেষে এখন কিছুক্ষণ পরেই তো ব্রাজিলের আর বেলজিয়ামের খেলা শুরু হয়ে যাবে, সবশেষে আপনার বক্তব্যটা কি যে এখন ব্রাজিল যে ফর্মে রয়েছে?
কথাই বলি যে ব্রাজিল ফেভারিট, এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু বেলজিয়ামের যে দল এবার খেলছে তারা গত কয়েক বছরে এত ভালো দল নিয়ে আসেনি, এবং এই তরুণ স্পিরিটের দলটা যে কোনো ঘটনা ঘটাতে পারে এটা আমি বিশ্বাস করি। কারণ আমি বারবার একটা কথাই বলছি যে কাপটা এবার ইউরোপে থাকবে, এটা কেন যেন বারবার মনে হচ্ছে, কারণ ইউরোপের দলগুলি কাপ জয়ের জন্য মুখিয়ে আছে, সেটা ফ্রান্স, বেলজিয়াম এবং ইংল্যান্ড। নো ডাউট যে ব্রাজিল চেষ্টা করবে তাদের যে গতবার নিজের মাটিতে যে বিপর্যয়টা হয়েছিল, এক সাত গোলে হেরে গিয়েছিল জার্মানির কাছে, সেটা অন্তত কাপ জয় করে বদলাটা নেয়ার। আমি জানি না সেটা আজকের ম্যাচে কতটা প্রভাব ফেলবে, বিশেষ করে নেইমারের উপরে যে প্রখর মার্কিং থাকবে তার উপরে ডিপেন্ড করে ম্যাচের ভাগ্য।
আমরা যেহেতু আগামীকাল দিলুভাইকে পাচ্ছি না, সে কারণে আগামীকালের খেলা নিয়েও একটু আলোচনা শুনে নিতে চাই। দিলুভাই, আপনি যদি আমাদেরকে একটু বলেন, সুইডেন এবং ইংল্যান্ড এবং রাশিয়া বনাম ক্রোয়েশিয়া, আপনার মূল্যায়ন ছোট্ট করে।
রাশিয়া ক্রোয়েশিয়া ম্যাচটা ইভেন ম্যাচ হবে, যেখানে রাশিয়া তার যে ডিফেন্সিভ থার্ডে খেলে যেটা তারা অ্যাপ্লাই করেছিল আগের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে দেওয়ার ক্ষেত্রে, তাদের মনোবলটা এখন অনেক বেশি তুঙ্গে, কারণ তারা যখন স্পেনকে হারাতে পেরেছে ক্রোয়েশিয়াকে হারানো তাদের জন্য কঠিন হলে অসম্ভব হবে না। অন্যদিকে ইংল্যান্ড আর সুইডেন ম্যাচে আমার বাজি কিন্তু ইংল্যান্ডের পক্ষে, কারণ আমি মনে করি 66-র পর যদি কোনো দল বিশ্বকাপটা পুনরুদ্ধার করতে পারে, এর মধ্যে সাম্প্রতিককালে এত ভালো দল ইংল্যান্ডের ছিল না। তাদের প্লাস পয়েন্ট হলো তাদের কোচ সাউথগেট, একটা বিচক্ষণ কোচ তাদের ডাগ আউটে থাকবে, যিনি পরিকল্পনাটা ভালোভাবে করছেন। আর হ্যারি কেন, যিনি এর মধ্যেই 6 গোল করে গোল্ডেন বুটের দাবিদার হয়ে গেছেন, তিনি কিন্তু থামতে চাচ্ছেন না, তিনি বিশ্বকাপ জয় করেই ঘরে ফিরে যেতে চান।
দেখা যাক কি হয়। আমি মঞ্চে ফিরে এসেছি লাইনে, তাহলে তাকেও আমরা জিজ্ঞেস করে নিই আগামীকালের।
জি মঞ্জুর, আগামীকালের খেলা নিয়ে আপনার প্রেডিকশন, সুইডেন ইংল্যান্ড, রাশিয়া বনাম ক্রোয়েশিয়া?
হ্যাঁ, আমি আসলে দিলুভাইয়ের সঙ্গে ডিফার করব না, তো একটা জায়গায় হয়তো আমার মতামত ভিন্ন হবে। আমি একটু বলি যে সুইডেন ইংল্যান্ড ম্যাচে অবশ্যই ইংল্যান্ড ফেভারিট এবং ইংল্যান্ড জিতবে এটা মোটামুটি বলা যায়, যদি ওরকম কোনো আসলে মজুরি আনতে। তো দলগত শক্তির বিবেচনায় বলি তাহলে বলতেই হয়, হ্যারি কেইন মাত্র তিনি এবারের বিশ্বকাপে কটা ম্যাচ খেলেছেন দেখেন, তার মানে 6টি গোল করে ফেলেছেন, এবং তিনি কিন্তু গ্যারি লিনেকারের যে 10টি গোল সেটি ধাওয়া করছেন। এক বিশ্বকাপে মাত্র 3টি ম্যাচ খেলে 6টি গোল করে ফেলেছেন, এবং ম্যাচ খেলেছেন করা 210 মিনিটের মতো ম্যাচ খেলে তিনি এই 6টি গোল করে ফেলেছেন। অসাধারণ ফর্মে রয়েছেন ইংলিশ অধিনায়ক, তার উপরেই কিন্তু ইংল্যান্ডের পুরো ভরসা। দেখা যাক শেষ পর্যন্ত, মনে হয় ইংল্যান্ড জিতবে। আর যদি ক্রোয়েশিয়া রাশিয়া ম্যাচের কথা বলেন তাহলে আমি কিন্তু ফেভারিট ক্রোয়েশিয়াকেই ধরবো। এই ক্রোয়েশিয়ার যে 22 জন ফুটবলার দলে রয়েছেন তার 16 জনই কিন্তু ইউরোপের শীর্ষতে 5টি লিগ রয়েছে, ইংলিশ, স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ এবং ইতালিয়ান লিগ, এই 5টি লিগেই খেলেন এবং সেরা সেরা সব খেলোয়াড় ওখানে। ওদের মধ্যমাঠের মনি হচ্ছে রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিদ, ওদের মধ্যমাঠের মনি হচ্ছে বার্সেলোনার প্রাকৃতিক। আপনি এমন একটি দলের মধ্যমাঠ অসাধারণ। যদিও তারা লাস্ট ম্যাচে ডেনমার্কের বিপক্ষে তাদের ফুটবলটা খেলতে পারেনি, আমার ধারণা এই ম্যাচে তারা ফিরবে এবং অসাধারণ ফুটবলটাই খেলবে এবং রাশিয়ার জন্য সেটা বিপদ হতে পারে। তবে রাশিয়ার জন্য একটা প্লাস পয়েন্ট রয়েছে, রাশিয়ার যে 22 জন খেলোয়াড় তার 20 জনই খেলেন রাশিয়ান লিগে, অর্থাৎ ঘরের মাঠ পরিবেশ এবং তাদের পক্ষে থাকে, সেখানে হয়তো বা তাদের একটা অ্যাডভান্টেজ থাকবে। কিন্তু আমার মনে হয় যে শেষ পর্যন্ত হয়তো বা বেরিয়ে যেতে পারে ল্যাটকো ড্যালিসের ক্রোয়েশিয়া দল,
সেটা অনেকেই ভাবছেন। কারণ ক্রোয়েশিয়া কিন্তু এবার আসলেই খুব দক্ষতা নিয়ে এগিয়ে এসেছে, যেটা অনেকে কেউ আগে ভাবতে পারেনি।
যেমনটা মঞ্জুর বলছিলেন যে খেলার জন্যে কাজান একটি বিখ্যাত শহর রাশিয়ার, একই সঙ্গে কাজান কিন্তু প্রায় 400 বছরের পুরাতন একটি শহর এবং এটার সঙ্গে অনেক ইতিহাস জড়িত, অনেক মুসলিম মানুষ ওখানে বসবাস করেন এবং তাদের খাওয়া দাওয়া অনেকটা বাংলাদেশের কাছাকাছি মিলে যায়, অর্থাৎ তারা ভাত টাত খান যে সব মিলে। মঞ্জুর, আপনি যদি এই বিষয়টা আমাদের শেষ করার আগে এক মিনিটের মধ্যে আমাদের দর্শক শ্রোতাদের একটু জানান।
হ্যাঁ, এটা ডেফিনেটলি কাজান শহরটা কিন্তু তাহিদ অসাধারণ এবং এটা যে স্পোর্টস সিটি তার প্রমাণ পাওয়া যায়। কাজান স্টেডিয়ামের বাইরেটা এত সুন্দর করে সাজানো এবং দর্শকদের কথা চিন্তা করে তৈরি করা, সেটা কিন্তু আপনি রাশিয়ার অন্য কোন স্টেডিয়ামটা দেখতে পাবেন না। স্টেডিয়ামের ভেতরে না ঢুকেই কিন্তু এক ধরনের শান্তি সন্তুষ্টি অনুভব করা যায়, সেটা কাজানের এনায় এলে বোঝা যায়। এবং পুরো শহরটাই ঐতিহাসিক, সাজানো গোছানো। আজকে আমরা কাজান ক্রেমলিনে গিয়েছিলাম, সেখানে খান যে ইম্পেরিয়াল ছিল তাদের যে নিদর্শন সেটা দেখলাম এবং প্রচুর ব্রাজিলিয়ান ফ্যানকে দেখলাম ওখানে, যেতে ঐতিহাসিক নিদর্শন গুলো দেখলো। মানে কাজানকে আপনি বলতে পারেন যে ঐতিহাসিক সিটি এবং ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ তার অংশ কিন্তু কাজান।
আমি বলছি যে এমনিতেও রাশিয়ার সবকিছুই কিন্তু ইতিহাস সমৃদ্ধ, রাশিয়ার যে একেবারে কয়েকশো বছরের ইতিহাস রয়েছে অনস্বীকার্য, এবং বিশ্বকাপের আয়োজন করেছে রাশিয়া অবশ্যই বিশ্বকে তাক লাগিয়ে দিতে চায় এবং তারা ভাবছে যে তারা হয়তো ফাইনালে খেলবে। রাশিয়ার যেমন নিজের দেশ, নিজের মাঠ এবং সমস্ত লিগে তারা খেলেছে, সেই সব খেলোয়াড়রাই রাশিয়ার জাতীয় দলে খেলছে। তো দেখা যাক যে ক্রোয়েশিয়ার সঙ্গে তাদের এই শিয়ানে শিয়ানে পাল্লা কেমন হয়। আজকে আমাদের আলোচনা কিন্তু এখানে শেষ করতে হবে। আলাপনের আলোচনায় বিশ্বকাপ সম্পর্কে আপনারা কিছুটা ঝলক পেলেন। এগিয়ে আসছে ব্রাজিল এবং বেলজিয়ামের খেলা, আমরা সবাই অপেক্ষায় আছি আলাপনের আলোচনা। এ পর্যন্তই, তাহিদ
জি আপা, আজকে এখানেই আমরা শেষ করি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এতক্ষণ শুনছিলেন আলাপন, বিশ্বকাপ নিয়ে আলোচনা চলছিল এবং এই এখন সংক্ষিপ্ত সংবাদ পড়ে শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। বিদেশে বিপুল সম্পদের হিসেব দিতে না পারায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে 10 বছরের জেল এবং 10.5 মিলিয়ন বা 10,50,00,000 জরিমানা করেছে দুর্নীতি দমন আদালত। তার কন্যা মারিয়াম নওয়াজকেও 7 বছরের জেল দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী সরদার মুজাফফর আব্বাসী সাংবাদিকদের বলেছেন তার সম্পদ সরকারি কবজায় নেওয়ার আদেশ দিয়েছে আদালত। ওইসব সম্পদের কিছু অংশ লন্ডনেও রয়েছে। নওয়াজ শরীফ এবং মারিয়াম লন্ডনে অবস্থান করছেন, সেখানে তার স্ত্রী কুলসুমের ক্যান্সার চিকিৎসা চলছে। যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানির উপর 25% শুল্ক শুক্রবার থেকে কার্যকর হতে শুরু হয়েছে। চীনা পণ্য আমদানির উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিপরীতে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে চীন। প্রেসিডেন্ট ট্রাম্প 800 চীনা পণ্যের উপর 25% শুল্ক আরোপ করেছেন। বাণিজ্য সংক্রান্ত বিষয়ক ওয়াশিংটনের মনোভাবের কড়া সমালোচনা করে আসছিল চীন। চীনের $3,400 কোটি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের কড়া জবাব দেবে চীন, এমন হুমকি দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। কক্সবাজারে শরণার্থী শিবিরে বসবাসকারী মিয়ানমার থেকে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার জন্য এশিয়ান উন্নয়ন ব্যাংক প্রতিশ্রুত 200 মিলিয়ন বা $20 কোটির মধ্যে হতে প্রথম পর্বের $10 কোটির অনুমোদন দেয়া হয়েছে। উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করবার আলোচনার অগ্রগতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলছেন। ইতিমধ্যে তিনি বৈঠক করেছেন ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা এবং সাবেক গোয়েন্দা কিম ইয়ং চোলের সঙ্গে। উত্তর কোরিয়া মাইক পম্পের এটি তৃতীয় সফর। থাইল্যান্ডের ফুকেটে এক পর্যটক জাহাজ ডুবে অন্তত 30 জন মারা গেছে, নিখোঁজ রয়েছে 29 জন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমন মন্তব্য করেছে কর্তৃপক্ষ। জাহাজটিতে 105 জন লোক ছিল, যার মধ্যে 93 জন পর্যটক, 1 জন ক্রু এবং 1 জন গাইড ছিল। থাইল্যান্ডের দক্ষিণ উপকূল সাগরের প্রথম ঢেউয়ে দক্ষিণ উপকূলে সাগরের প্রবল ঢেউয়ে জাহাজটি ডুবে যায় এবং 22 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় সীমান্তের কাছে থামলুয়াং পর্বতের গুহায় দুই সপ্তাহ আটকে পড়া 12 জন ফুটবল শিক্ষার্থী এবং তাদের প্রশিক্ষককে উদ্ধার করতে যাওয়া এক ডুবুরি অক্সিজেনের অভাবে মারা গেছেন। সামারান পুনাম নামের ওই ডুবুরি একজন সাবেক নেভি সদস্য। জাপানি অ্যাপোকলিপটিক গোষ্ঠীর নেতা এক নেতার ফাঁসি কার্যকর করা হয়েছে। 1995 সালে টোকিওর সাবওয়েতে ওই গোষ্ঠী হামলা করেছিল। ছেলে নামে বাচ্চা পালনের ক্ষেত্রে কোনটি সহজ এমন জরিপে আমেরিকানরা বলেছে ছেলে সন্তান পালন করা অনেক সহজ। গ্যালুপ জরিপে দেখা গেছে 54% আমেরিকান বলছেন ছেলে সন্তান কন্যা সন্তান পালন করার চেয়ে অনেক সহজ, 27% বলছেন মেয়ে সন্তান পালন করা আরও সহজ। 1947 সালে এমন একটি জরিপ করেছিল গ্যালুপ যাতে 42% আমেরিকান একই মন্তব্য করেছিল যে সন্তান পালনের ক্ষেত্রে ছেলে সন্তান পালন করাই সহজ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন স্কিপ সিস্ক এবং আমি সঞ্জানা ফিরোজ। আপনাদের সবাইকে আগামীকালের অনুষ্ঠান দেখবার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় নিচ্ছি। সবাইকে আর একবার ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.